বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, আজ শনিবার 19 মার্চ, 5 চৈত্র এবং ফার্সি 28 ইসফান্দ, রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আরব আমিরাত সফর এবং বাংলাদেশে সয়াবিন তেলের অতিরিক্ত মূল্য নেয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ভিয়েনা আলোচনায় টালবাহান না করে ইরানের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন পাশ্চাত্যের প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান। দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানালেন শি জিনপিং। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইন্তেকাল করেছেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। এবং বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমা সন্ত্রাসীদের ষড়যন্ত্র, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মস্কোয় বলেছেন, পরমাণু সমঝোতায় রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতি নিয়ে সংশয় সৃষ্টির খেলা তারাই খেলছে যারা তাদের নিজেদের দোষ স্বীকার করতে কুণ্ঠাবোধ করে। আমরা ইরানের বৈধ দাবি দাওয়াগুলো মেনে নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখিয়ে ভিয়েনার সংলাপ স্থগিত করে দেয় পাশ্চাত্য। পশ্চিমা দেশগুলো দাবি করে রাশিয়ার উপর ইউক্রেনকে নিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ইরানের সঙ্গে ভিয়েনার চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন তার উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন না হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় 2 ঘণ্টার ভার্চুয়াল বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে সারা বিশ্ব যখন বিস্ফোরণ উন্মুখ অবস্থায় রয়েছেন, তখন গতকাল দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। চীনা প্রেসিডেন্ট জো বাইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শি জিনপিং। তিনি বলেন, আমেরিকা এবং নেটো সামরিক জোটের উচিত ইউক্রেনের জটিল সংকট নিরসনের জন্য রাশিয়ার সঙ্গে সংলাপে বসা। এক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেওয়া দরকার বলেও তিনি উল্লেখ করেন। শি জিনপিং স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন সংকট এবং সংঘাত কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না। চীনের প্রেসিডেন্ট বলেন, বেইজিং এবং ওয়াশিংটনকে আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নিতে হবে। মনে রাখতে হবে, শান্তি ও নিরাপত্তা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রায় দুই ঘণ্টার বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেছেন, চীন যদি রাশিয়াকে সামরিক সহায়তা করে তাহলে বেইজিংকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। দুই প্রেসিডেন্টের বৈঠক শেষে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ তথ্য জানান। তিনি বলেন, চীনা প্রেসিডেন্টকে জো বাইডেন বলেছেন যে ইউক্রেনের শহর এবং গ্রামগুলোতে রাশিয়া যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি যদি চীন সামরিক সহায়তা দিয়ে সমর্থন জানায় তাহলে বেইজিংকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার সামরিক অভিযানের ২৪তম দিনে তিনি নতুন করে এই আহ্বান জানালেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এটি হচ্ছে আলোচনা ও সাক্ষাতের সময়। আমি সবার কাছ থেকে শুনতে চাই, বিশেষ করে মস্কোর কাছ থেকে। অন্যথায় রাশিয়াকে এমন ক্ষতির মুখে পড়তে হবে যা কয়েক প্রজন্ম পূরণ করতে পারবে না। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পরপরই রাশিয়া আলোচনা শুরু করেছে এবং গত সোমবার থেকে সর্বশেষ ধাপের আলোচনা শুরু হয়। রুশ আলোচক দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থানে আনার বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি গতকাল বলেছেন, চুক্তির খসড়া চূড়ান্ত হলে পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক সম্ভব। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় জাপ্রিজিয়া শহরে ৩৮ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে। আজ শনিবার থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলবে এই কারফিউ। এদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের সামরিক অভিযানে তারা প্রথমবারের মতো কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদাম ধ্বংস করার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কুনেশেঙ্কভের বরাত দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ইভানো ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে ভূগর্ভস্থ ওই বিশাল অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে। ইভানো ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের সঙ্গে নেটো জোটভুক্ত রোমানিয়ার ৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। রাশিয়ার যুদ্ধ বিমান থেকে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আল জাজিরার প্রতিবেদক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরে যোগাযোগ করলেও বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে চলতে পারে এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত সত্য। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত সত্য। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা বিএফইউজের বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমরা দেখছি অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে, একই সাথে একটি ছদ্মবেশী বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে, তার উপরে গণতন্ত্রের মোড়ক লাগানো হয়েছে। একটি নির্বাচনী তামাশা হয়, সেখানে তারা তাদের মতো করে নির্বাচন সাজিয়ে দেখায় তারা নির্বাচিত প্রতিনিধি, আর এভাবেই তারা মিথ্যার মধ্য দিয়ে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে চলেছে। বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল দেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা, কারণ গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্ভাগ্যজনক বিষয় যে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে সেই দলটি হলো আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই যে কোনো উপায়ে ক্ষমতা দখল করে তাদের প্রধান লক্ষ্য থাকে সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করা। আমরা 1972-75 ইতিহাস জানি কিভাবে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। গত এক যুগ ধরে এই আওয়ামী লীগের প্রধান টার্গেট হচ্ছে গণমাধ্যম নিয়ন্ত্রণ। তাদের লক্ষ্য গণমাধ্যমকে আক্রমণ করে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সত্য বলাটাকে সম্পূর্ণভাবে নির্বাসিত করা। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ গত 12 বছরে আওয়ামী শাসনামলে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে সত্যিকার অর্থে রাষ্ট্র বলতে কিছু নেই। আমরা রাষ্ট্র বলতে যে জিনিসগুলো বুঝি, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্নমত পোষণের স্বাধীনতা থাকবে, সেগুলো একেবারেই ধ্বংস করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আজ সকাল 10:25 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহাবুদ্দিনের জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। 92 বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। 2 ছেলে গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকেন। তার 2 মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছেন। অধ্যাপক আহাদুজ্জামান বলেন, শাহাবুদ্দিন আহমদের একটি জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং আরেকটি জানাজা নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামের বাড়িতে হবে। পরে বনানীতে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শাহাবুদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমা সম্পর্কে বলেছেন, এই সিনেমা সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও হিন্দুস্থান আওয়ামী মোর্চা বা হাম দলের জাতীয় সভাপতি জিতন রাম মাঝি বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমা সম্পর্কে বলেছেন, দ্য কাশ্মীর ফাইলস সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। সিনেমাটির সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা এবং বিরোধীদের সমালোচনার মধ্যে এবার হাম দলের সভাপতি জিতন রাম মাঝির বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এলো। আজ শনিবার হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ জিতন রাম মাঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, দ্য কাশ্মীর ফাইলস সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। এটা দেখিয়ে সন্ত্রাসী সংগঠনগুলো কাশ্মীরি ব্রাহ্মণদের মধ্যে ভয়ভীতির পরিবেশ তৈরি করছে, যাতে কাশ্মীরি ব্রাহ্মণরা ভয়ে পুনরায় কাশ্মীরে না যেতে পারে। জিতন রাম মাঝি এখানেই থেমে থাকেননি, তিনি চলচ্চিত্রের ইউনিট সদস্যদের সন্ত্রাসীদের সাথে সংযোগের ইঙ্গিত করেছেন। তিনি আরও বলেন, দ্য কাশ্মীর ফাইলস ছবির ইউনিট সদস্যদের সন্ত্রাসী সংযোগের তদন্ত করা উচিত। একদিকে বিজেপি সমন্বিত এনডিএ সরকার বিহারে এই চলচ্চিত্রটিকে করমুক্ত করেছে, অন্যদিকে এনডিএ জোটের শরিক নেতা জিতন রাম মাঝি এই ছবিটিকে সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে দ্য কাশ্মীর ফাইলস সিনেমাকে করমুক্ত করা হয়েছে। বিজেপি শাসিত অসম সরকার আরও এক ধাপ এগিয়ে সরকারি কর্মীরা এই ছবি দেখতে গেলে অর্ধ দিবস ছুটি পাবেন বলে ঘোষণা করেছে। 1990 সালে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে তৈরি সিনেমা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অনেক বছর ধরে চেপে রাখা সত্যের প্রকাশ ঘটেছে। অন্যদিকে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও অন্যরা ওই সিনেমাকে অর্ধসত্য বলে অভিযোগ করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে 300টি জীবাণু অস্ত্রের গবেষণাগার তৈরি করেছে আমেরিকা। মার্কিন সরকার ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জীবাণু অস্ত্রের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, তখন ল্যাভরভ এই তথ্য জানালেন। তিনি ইউক্রেনে আমেরিকার জীবাণু অস্ত্রের গবেষণাগার থাকার অভিযোগ প্রকাশ করে রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ইউক্রেনের এসব গবেষণাগারের ব্যাপারে যথাযথ তদন্ত করতে এবং এগুলোর নিরাপত্তার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চয়তা পেতে হবে। প্রায় তিন দশক আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওই ইউনিয়ন থেকে মুক্ত হওয়া পাঁচ দেশ ইউক্রেন, জর্জিয়া, উজবেকিস্তান, আজারবাইজান ও কাজাখস্তানে জীবাণু অস্ত্রের গবেষণাগার তৈরি করে আমেরিকা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে এসব গবেষণাগারের কথা উল্লেখ করে বলেছেন, এসব গবেষণাগারে জীবাণু অস্ত্র তৈরি হতে পারে যা রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মার্কিন সরকার ধারণা করছে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রতিবেদন এই আশঙ্কার কথা জানিয়েছে। বৃহস্পতিবার ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিষয়ক মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসের সাব কমিটির কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। গত 11 বছরের মধ্যে এটা ছিল কোনো আরব দেশে তাঁর প্রথম সফর। বাশার আসাদের এ সফরের গুরুত্ব সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন আমির হোসেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল আরব আমিরাত সফর করেছেন। গত 11 বছরের মধ্যে এটা ছিল কোনো আরব দেশে তার প্রথম সফর। তার এই সফর নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সফর সিরিয়ার সরকারকে উৎখাত করার সমস্ত রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল। আরব আমিরাত ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্য পাঁচ সদস্য 2012 সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিল। আরব আমিরাত গত এক দশকে বাশার আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকার ব্যবস্থাকে উৎখাত করতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছিল। এখন সেই আমিরাতই 11 বছর পর প্রথম আরব রাষ্ট্র হিসেবে বাশার আসাদের রাষ্ট্রীয় সফরের মেজবান হল। একসময় কঠোর শত্রু আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আসাদকে অভ্যর্থনা জানিয়েছেন। আমিরাতে আসাদের এ সফর সিরিয়ার ক্ষমতায় বাশার আসাদের নেতৃত্বের জন্য বৈধতার স্বীকৃতির সমতুল্য। আসাদ এমন সময় আমিরাত সফর করলেন যখন 11 বছর আগে ঠিক এ মাসেই তার দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক মহাষড়যন্ত্রের অংশ হিসেবে। আসাদ এ সফরের মাধ্যমে বিরোধীদের ওপর নিজের বিজয় ঘোষণার পাশাপাশি এ বার্তাও তুলে ধরলেন যে গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সিরীয়রা তাকে বিজয়ী করেছে। এখন বাইরের দেশগুলোও এর স্বীকৃতি দিচ্ছে, আর তাই বাশার আসাদকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানোয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে। আসাদের সফরের ফলে আরব লীগে দামেস্ককে ফিরিয়ে আনার ক্ষেত্রেও তৈরি হতে পারে। আমিরাত, আলজেরিয়া ও কুয়েত দামেস্ককে আরব লীগে ফিরিয়ে আনতে বলছে, অন্যদিকে কাতার ও সৌদি আরব এর বিরোধিতা করছে। আমিরাত একদিকে সিরিয়ায় অর্থনৈতিক বিনিয়োগ করতে চাইছে ও অন্যদিকে সন্ত্রাসের সহযোগী হিসেবে তার যে দুর্নাম হয়েছে তাও কিছুটা কাটানোর চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় জাকির হোসেন নামে এক ক্রেতার মাথা ফাটিয়ে দিয়েছে দোকানদার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সয়াবিন তেল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় জাকির হোসেন নামে 43 বছর বয়স্ক এক ক্রেতার মাথা ফাটিয়ে দিয়েছে দোকানদার। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। দোকানী শফিউদ্দিন 1 লিটার সয়াবিন তেলের মূল্য দাবি করেন 180 টাকা। ক্রেতা জাকিরের যুক্তি, বোতলের গায়ে লেখা আছে 160 টাকা, দোকানী 180 টাকা কেন নেবে? এ নিয়ে জাকির হোসেন প্রতিবাদ করলে দোকানদার চেয়ার তুলে তার উপরে হামলা করলে মাথায় গুরুতর আঘাত পান জাকির হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই দোকানদার তার দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। দেশে নিত্যপণ্যের দাম চড়তে থাকায় বাজারে সাধারণ ভোক্তা, ক্রেতা আর দোকানি সবারই মাথায় রক্ত চড়ে গেছে। দারুণ উদ্বেগে রয়েছে সরকার। কয়েকটি আমদানি পণ্যের ওপরে শুল্ক কমিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এর আগে সরকারের কোনো কোনো মন্ত্রী মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি বা বিএনপির মদদে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে বলে হাত সাফাইয়ের চেষ্টা করলেও এখন সরকারের মন্ত্রীরাই বলতে শুরু করেছেন এসব অসাধু ব্যবসায়ীদের কারসাজি। ইতিমধ্যে বাজারে ভ্রাম্যমাণ আদালত পাঠিয়েও লাভ হয়নি। আর আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির অজুহাত নিয়ে মন্ত্রী আমলাদের যুক্তিতে চিড়ে ভিড়ছে না মোটেই। ব্যর্থতার কারণে মন্ত্রীদের পদত্যাগের দাবি উঠলেও তাকে আমল দিতে চাইছেন না সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।
মন্ত্রী, কিছু কিছু জায়গায় দেখা যায় যে দামের ডিফারেন্সটা বেশি হওয়ার কারণে কেউ কেউ সুযোগ নেয়, তারা 2-3 বার নেওয়ার চেষ্টা করে। এখন ব্রাজিলের দাম বাড়ার কারণে যদি আমাকে পদত্যাগ করতে হয় তাহলে কোনো সমস্যা নেই, করতে পারি। আমি আগেও বলেছি ব্যাপারটা কি দাঁড়ালো, সাপ্লাই চেইন, মানুষের ডিমান্ড। আমি আগেও বলেছি আপনি যদি হঠাৎ করে বেশি করে নেওয়া শুরু করেন দাম বাড়বে।
গতকাল শুক্রবার বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বলেছেন শুধু বাংলাদেশে নয়, দ্রব্যমূল্য বাড়ায় সারা বিশ্ব কষ্টে রয়েছে, আজীবন দ্রব্যমূল্য বাড়তেই থাকবে, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সরকারের সুনাম নষ্ট করছে। তবুও দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। এরকম অবস্থায় আসন্ন রমজান উপলক্ষে আগামীকাল রোববার থেকে 1 কোটি নিম্ন আয়ের মানুষকে দেয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির ফ্যামিলি কার্ড। 20 থেকে 31 মার্চ প্রথম পর্যায়ে প্রত্যেক কার্ডধারীকে 110 টাকা কেজি দরে দেয়া হবে 2 লিটার সোয়াবিন, 55 টাকা করে কেজিতে 2 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল দেওয়া হবে 65 টাকা দরে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরান পরিচিতিমূলক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্থান প্রদেশে ঘুরে বেড়াচ্ছি। গত আসরে আমরা গিয়েছিলাম রমিয়ন শহরের দিকে। আজকের আসরে আমরা যাবার চেষ্টা করব বন্দর নগরী তুর্কামানের দিকে। সেখানে আছে সমুদ্রের কিনারাহীন রহস্য অপার, আহা মনের গতিতে যদি নিমিষে হওয়া যেত পার।
বন্দর তুর্কামান শহরটির আয়তন 1860 বর্গ কিলোমিটার। গোরগান সমতল ভূমির পশ্চিমাঞ্চল এবং কাস্পিয়ান সমুদ্র ও গোরগান উপসাগরের উপকূল জুড়ে এই শহরটি অবস্থিত। শহরটির উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান, উত্তর পূর্বে গম্বাদে কাবুস শহর, পূর্বে গোরগান শহর এবং দক্ষিণে অবস্থিত কোর্দকুই শহর। এখানে একটা কথা উল্লেখযোগ্য, তা হল পারস্য উপসাগরের পানির অবস্থান মুক্ত পানি স্তর থেকে 28 মিটার নিচে, আর বন্দর তুর্কামান শহরের বিশাল অংশের উচ্চতা বিশ্বের মুক্ত পানি স্তর থেকে অনেক নিচে। যাই হোক, এই শহর নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো মিউজিকের পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
তত্ত্ববিদদের মতে বিগত কয়েক শতাব্দীতে পারস্য উপসাগরের পানির স্তরের ওঠানামা এবং সমুদ্রে তলানি জমার কারণে ওই অঞ্চলের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। এছাড়া কাস্পিয়ান উপসাগরমুখী নদীগুলোতে অসংখ্য বাঁধ দেওয়ার কারণেও উপকূলীয় সমতল ভূমি অঞ্চলে এই পরিবর্তন দেখা দেয়। বন্দর তুর্কামান অঞ্চলের উত্তরাংশের আবহাওয়া কিছুটা মরু অঞ্চলের মতো, তবে অধিকাংশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, আর এ কারণেই বন্দর তুর্কামান শহরের দক্ষিণাঞ্চলে জনবসতি তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় এটি হয়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্র। বন্দর তুর্কামান শহরের ইতিহাস খুব একটা প্রাচীন নয়, এখন থেকে মাত্র 80 বছর আগেকার। শুরুতে এই শহরটি ছিল সেনানিবাস, পরে তুর্কামান উপজাতিদের এসকান গোত্রের তৎপরতা, বন্দর তুর্কামান থেকে বন্দর ইমাম খমিনি পর্যন্ত রেললাইন প্রতিষ্ঠিত হওয়া, জেটি নির্মাণ সহ বন্দরের কার্যক্রম পরিচালনায় সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের এগিয়ে আসা এবং সেই সাথে নাগরিক সুযোগ সুবিধা প্রতিষ্ঠার কারণে এই শহরের উন্নয়ন ত্বরান্বিত হয়।
বর্তমানে বন্দর তুর্কামান মাছ শিকারের জন্য বিখ্যাত, বিশেষ করে অসুরাদে দ্বীপে ফিশারি বা মাছ শিকারের সুযোগ থাকায় এই শহরের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। গোরগান উপসাগরীয় সুন্দর সুন্দর দ্বীপগুলোর মধ্যে অসুরাদে দ্বীপটিও একটি। অসুরাদে দ্বীপটি এখানকার একমাত্র দ্বীপ সলভূমির সাথে, যার দূরত্ব 3 কিলোমিটার। বর্তমানে এই দ্বীপটিতে মাছ শিকারের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে। দূর থেকে দ্বীপটিকে দেখতে সবুজ বাগানের মতো মনে হয়। ঠিক কবে এই দ্বীপটি আবিষ্কৃত হয়েছে তার সঠিক ইতিহাস পাওয়া যায়নি, তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী খওয়ারেজম শাসনামলে অসুরাদে দ্বীপটির অস্তিত্ব ছিল। তখন দ্বীপটি অবসুকুন দ্বীপ নামে বিখ্যাত ছিল। জনশ্রুতি আছে যে খওয়ারেজমি বাদশাহ সুলতান মুহাম্মদ চেঙ্গিস খানের সাথে যুদ্ধের সময় এই দ্বীপে এসে আশ্রয় নিয়েছিলেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। আগেই বলেছি যে বর্তমানে অসুরাদে দ্বীপটি মাছ শিকারের জন্য ক্যাসপিয়ান সাগরের মধ্যে একটি বিখ্যাত, বিশেষ করে ক্যাভিয়ার উৎপাদনের জন্য এটি বিখ্যাত। ক্যাভিয়ার হল এক ধরনের সামুদ্রিক মাছের ডিম, বেশ সুস্বাদু এই ক্যাভিয়ার। ইরান বিদেশে যে ক্যাভিয়ার রপ্তানি করে তার বিশাল একটি অংশ এই দ্বীপে উৎপাদিত হয়। এছাড়া অসুরাদে দ্বীপটি এখন টুরিস্ট বা ভ্রমণ পিপাসুদের জন্য দর্শনীয় একটি স্পটে পরিণত হয়েছে। এখানে প্রমোদতরী এবং অসংখ্য নৌকা আছে, যার ফলে ভ্রমণকারীরা উপকূলে ক্যাসপিয়ানের প্রবাংশে এবং এখানকার বিভিন্ন রেস্টুরেন্টে জলের উপর দিয়ে যেতে পারে আর উপভোগ করতে পারে জলভ্রমণের চমৎকার অভিজ্ঞতা।
অসুরাদে দ্বীপের এইসব চমৎকৃতি ছাড়াও গুলিস্তান প্রদেশের এই বন্দর নগরীটির আরেকটি আকর্ষণীয় দিক হল বন্দর তুর্কামানের সোমবারের বাজার এবং এখানকার ঘোড়দৌড় প্রতিযোগিতা। সোমবারের বাজারটি যথেষ্ট আকর্ষণীয়। সপ্তাহের প্রতি সোমবারে এখানে কৃষিকাজ এবং শিকারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বিচিত্র হস্তশিল্প সামগ্রী বেচাকেনা হয়। সাধারণত মরুবাসী তুর্কমান উপজাতিরাই তাদের নিজেদের তৈরি হস্তশিল্প সামগ্রী এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। এগুলোর মধ্যে রয়েছে গালিচা, কার্পেট, ম্যাট, গেলিম এবং সিল্কের তৈরি কাপড়। রং বেরঙের এইসব সামগ্রী যখন বাজারে নিয়ে আসা হয়, তখন বাজারের চেহারাটাই পাল্টে যায়। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। এ পর্যায়ে চলুন বন্দর তুর্কামান শহরের দক্ষিণে অবস্থিত কোর্দকুই শহরের সঙ্গে পরিচিত হওয়া যাক। কোর্দকুই শহরটির উত্তরে রয়েছে বন্দর তুর্কামান শহর এবং ক্যাসপিয়ান সাগর, উত্তর পশ্চিমে রয়েছে মাজান্দারান প্রদেশের বেশার, দক্ষিণে রয়েছে সেমনানের অন্তর্ভুক্ত আলবৌর্জ পর্বতমালার পূর্বাঞ্চল এবং পূর্বে রয়েছে গোরগান শহর। কোর্দকুই ছাড়াও এখানে বন্দর গাজ নামে আরেকটি শহর আছে। এ অঞ্চলের আবহাওয়া নাতিশীতোষ্ণ। বলা হয়ে থাকে যে শাহ আব্বাস সাফাবির আমলে কুর্দিস্তানের বহু লোক পশ্চিমাঞ্চলীয় ইরানের মাজান্দারান এবং আস্তারাবাদ এলাকায় যাযাবর হিসেবে এসে বসবাস করে। এজন্যই এই শহরটি কোর্দকুই নামে পরিচিতি পেয়েছে। কোর্দকুই শহরটি 250 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। কৃষিকাজ, পশুপালন, মুরগির ফার্ম ইত্যাদি এখানকার জনগণের সাধারণ পেশা।
এখানকার প্রাচীন নিদর্শনের মধ্যে ইটের তৈরি মিল রদকান টাওয়ারের নাম করা যায়। রদকান টাওয়ারটি হাজার বছর আগে নির্মিত হয়েছে। দেখতে এটি কাবুস গম্বুজের মতো। কুফি অক্ষরে লেখা এখানকার শিলালিপি থেকে বোঝা যায় এই টাওয়ারটি ছিল তাবারিস্তানের একজন লেফটেন্যান্ট জেনারেলের কবর এবং 407 হিজড়িতে এই টাওয়ারটি নির্মাণ করা হয়। এই টাওয়ারটি ছাড়াও এখানে বেশ কজন ইমামজাদার মাজার আছে, যা শহরটিকে এক আধ্যাত্মিক মহিমা দান করেছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 19 মার্চ শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম। আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল, মানবজমিনের শিরোনাম।
আমলাদের কি অধিকার আছে রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য ব্যক্তি ঠিক করার? প্রথম আলো, রাশিয়াকে সাহায্য করলে চীনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের মানব জমিন। ইত্তেফাক ও বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ইউক্রেনে হাইপারসোনিক মিসাইল ব্যবহার রাশিয়ার, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ আর নেই। ইত্তেফাক, বাংলাদেশে করোনা শনাক্তের হার 1% নিচে। যুগান্তর, বাংলাদেশের মানুষের ভিক্ষার দরকার নেই বললেন প্রধানমন্ত্রী কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, যত সমস্যা রাহুলকে নিয়ে, সভাপতির বদলে সোনিয়া তনয়কে অন্য পদ দিতে চান কংগ্রেসের বিক্ষুব্ধরা। সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকায় লিখেছে, আরো বিধ্বংসী ইউক্রেন যুদ্ধ। প্রতিবাদীদের হুঙ্কার প্রতিনের আলোচনায় বসার আর্জি জানালেন জেলেনস্কি আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধের খবরই বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর। দৈনিক মানব জমিনে এ সম্পর্কে লেখা হয়েছে, মারিউপোলে ঢুকে পড়েছে রুশ সেনারা, শহর দখলে যুদ্ধ অব্যাহত রয়েছে। আর প্রায় সব দৈনিকের খবর বাইডেনের সঙ্গে ফোনালাপে শি জিনপিং, তারা বলেছেন যুদ্ধে কারো স্বার্থ হাসিল হবে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে যখন ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যকার সম্পর্ক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, তখনই দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। আল জাজিরা জানিয়েছে, রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সাহায্য চেয়েছে এমন উদ্বেগের মধ্যেই চীনা প্রেসিডেন্টকে ফোন করেন বাইডেন।
ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটো দায়ী। এ সময় তিনি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমালোচনাও করেছেন। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনে লেখা হয়েছে, ইউক্রেনে হাইপারসোনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। এসব খবরে আরো বলা হয়েছে, হঠাৎ করে আকাশ থেকে নামল মৃত্যুদূত কিঞ্ঝল। বলা হচ্ছে যুদ্ধের আবহে এর ব্যবহার এই প্রথম। অন্য এক খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার আসল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এ সম্পর্কে যুগান্তরের খবর, সকালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার পোস্টে দাবি করেছে, রাশিয়া রণকৌশল বদলাচ্ছে। রাশিয়ার এই কৌশলের কারণে ইউক্রেনে আরও বেশি বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটতে পারে।
কালের কণ্ঠের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভিক্ষা করার দরকার নেই। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের দেশের প্রকৃত ইতিহাস শেখাতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যে দারিদ্রের হার ছিল 40% ওপরে, তাকে আমরা এখন 20% নামিয়ে এনেছি। সেন্সাস রিপোর্ট বের হলে এই সংখ্যা আরও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হওয়ার পরপরই পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। তবে কোনো কোনো দৈনিকের খবরে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে, সাধারণ মানুষের নাকাল অবস্থা তারা হিমশিম খাচ্ছে।
আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিলের খবরটি মানব জমিন সহ প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। এদিকে প্রথম আলোতে মুনতাসির মামুনের একটি সাক্ষাৎকার পরিবেশিত হয়েছে, সেখানে তিনি বলেছেন, আমলাদের কি অধিকার আছে রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য ব্যক্তি ঠিক করার? তিনি বলেছেন, আবার প্রমাণিত হল যারা পুরস্কারের জন্য মনোনয়ন দেন তারা কতটা অজ্ঞ, কতটা অবিবেচক। তিনি বলেন, এখন রাষ্ট্র শাসনে আছে আওয়ামী লীগ, যে দলটির একটি সুমহান ঐতিহ্য আছে। দেশের ঐতিহ্য সংস্কৃতির রক্ষায় এই দল লড়াই সংগ্রাম করেছে, তাদের আমলে এমন ঘটনা ঘটল। এখানে একটি ফর্ম দিয়ে সেখানে বাপ দাদা 14 পুরুষের বর্ণনা দিতে হয়, আর এখানে কে যোগ্য তা নির্ধারণ করেন আমলারা। আমলাদের কি অধিকার আছে রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য ব্যক্তি ঠিক করার? আর এত করে যে বংশ পরিচয় বিচার করা হয়, তারপর এমন ভুল হয় কিভাবে? এসব কোনো ভুল নয়, পুরোটাই আমলাতান্ত্রিক স্বেচ্ছাচারিতার ফল। আর আমলাদের এসব তালিকা বাচ বিচারহীনভাবে মন্ত্রীরা মেনে নিচ্ছেন, এটা লজ্জার কথা।
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড আর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান, এমনটাই বলছে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। বিশ্বের প্রায় 150 দেশের মধ্যে জরিপ চালিয়ে প্রতি বছর এই রিপোর্ট প্রকাশ করা হয়। এতে 2022 সালে বাংলাদেশের অবস্থান 94তম। ভালো থাকার ব্যাপারে ব্যক্তিগত অনুভূতি, জিডিপি লেভেল, জীবনের প্রসারতা সহ বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে এই সুখের মাপকাঠি ঠিক করা হয়। সিএনএন এর বরাত দিয়ে মানব জমিন পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। প্রতিবাদীদের হুঙ্কার পুতিনের, আলোচনায় বসার আর্জি জানালেন জেলেনস্কি। আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে প্রতিবাদীদের হুঙ্কার দিলেন পুতিন, আলোচনায় বসার আর্জি জানালেন জেলেনস্কি। প্রায় এক মাস হতে চলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, থামছেই না। এ পরিস্থিতিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মাঝপথে প্রেসিডেন্টের ভাষণ বন্ধ করে দিল রুশ সংবাদ মাধ্যম। কেন রুশ সংবাদ মাধ্যম এভাবে ভাষণ বন্ধ করে দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাষণে রাশিয়ার অভ্যন্তরে যারা সরকারের বিরোধিতা করছেন তাদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন তাদেরকে শাস্তি দেয়া হবে। পুতিন আরও জানিয়ে দিয়েছেন ইউক্রেনে বিজয়ী হবে রাশিয়া।
যত সমস্যা রাহুলকে নিয়ে, সভাপতির বদলে সোনিয়া তনয়কে অন্য পদ দিতে চান কংগ্রেসের বিক্ষুব্ধরা। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কংগ্রেসের অন্দরের বিক্ষোভ প্রশমিত হওয়ার পথে একমাত্র অন্তরায় রাহুল গান্ধী। রাহুল G23 বা ক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনার বিপক্ষে নন। বিক্ষুব্ধ নেতাদের দাবি দাওয়ায় শুনতেও রাজি তিনি, কিন্তু সমস্যা হলো G23 গ্রুপের নেতারাই কংগ্রেসের শীর্ষ নেতা হিসেবে আর রাহুলকে দেখতে চান না, বরং তারা চান প্রাক্তন কংগ্রেস সভাপতি সংসদের কংগ্রেসের দলনেতা হন এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি গান্ধী পরিবারের বাইরে কাউকে করা হোক। অন্তত এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠান শুনলেন শ্রোতা বন্ধুরা। অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, আর সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরান ও ইরাকের প্রেসিডেন্টের মধ্যে শান্তি আলোচনার সংক্রান্ত চিঠি বিনিময় নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরাকের পক্ষ থেকে আলজিয়ার্স চুক্তি মেনে নেওয়া সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরানের প্রেসিডেন্টকে লেখা পাঁচটি চিঠিতে পরস্পর বিরোধী অনেক বক্তব্য দেন। ইরানের উপর 8 বৎসরের চাপিয়ে দেওয়া যুদ্ধের শেষে তিনি এমন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিলেন যাতে তার আগ্রাসী মনোবাসনাগুলো পূর্ণ হয়। এসব চিঠির জবাবে ইরানের প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি সাফ জানিয়ে দেন, ইরানের ভূমি থেকে সব ইরাকি সেনাকে আন্তর্জাতিক সীমান্তের ওপারে প্রত্যাহার করলেই কেবল যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এবং তাও হতে হবে 1975 সালের আলজিয়ার্স চুক্তি অনুযায়ী। সাদ্দাম ইরানের সঙ্গে এই চিঠি আদান প্রদানের মধ্যেই কুয়েত দখল করেন এবং এর প্রতিক্রিয়ায় ইরাকি বাহিনীকে কুয়েত থেকে হটিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক জোট গঠিত হয়।
এ কারণে সাদ্দাম কুয়েতের দিকে পরিপূর্ণ মনোনিবেশ করার জন্য ইরানের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শান্তি চুক্তি সই করতে চেয়েছিলেন। কাজেই তার পক্ষে ইরানের দাবি মেনে নিয়ে আলজিয়ার্স চুক্তির ভিত্তিতে শান্তি চুক্তি স্বাক্ষর করা ছাড়া উপায় ছিল না। এটি হচ্ছে সেই আলজিয়ার্স চুক্তি যা সাদ্দাম 1980 সালে টেলিভিশন ক্যামেরার সামনে ছিঁড়ে ফেলে ইরানের উপর ভয়াবহ আগ্রাসন শুরু করেছিলেন। প্রায় 3 মাসের চিঠি আদান প্রদান শেষে ইরাকি শাসক শেষ পর্যন্ত ইরানের দাবি মেনে নিতে বাধ্য হন এবং 1990 সালের 14 আগস্ট নিজের ষষ্ঠ ও শেষ চিঠিতে ইরানের প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়ে দেন।
ওই চিঠির প্রথম ধারায় 1975 সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি মেনে নেওয়ার কথা বলা হয় এবং এটির তৃতীয় ধারায় লেখা হয়, আমরা 1990 সালের 17 আগস্ট ইরানি ভূমি থেকে সেনা প্রত্যাহার শুরু করতে যাচ্ছে। আর চিঠির 4 নম্বর ধারায় বলা হয়, আমরা ওই একই দিন বন্দি মুক্তি দেওয়ার কাজটিও শুরু করব। ফলে 1990 সালের 14 আগস্ট ইরানের ইতিহাসের একটি স্মরণীয় দিনে পরিণত হয়। ওই দিন 8 বৎসরের প্রতিরক্ষা যুদ্ধে ইরানের বিজয় সুনিশ্চিত হয় এবং বিজয়ের সে স্বীকৃতিও আসে ইরাকি শাসক সাদ্দামের কাছ থেকে।
ওই দিন বাগদাদের স্বৈরশাসক ইরানকে ষষ্ঠ চিঠিটি লেখেন এবং সেখানে তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট সম্মানিত জনাব হাশেমি রাফসানজানি, আমাদের এ সিদ্ধান্তের ফলে সবকিছু স্পষ্ট হয়ে গেল এবং আপনারা এতদিন ধরে যা কিছু চেয়েছিলেন তার সবকিছু পেয়ে গেলেন। ইরানের প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি 1990 সালের 18 আগস্ট সাদ্দামকে চতুর্থ ও শেষ চিঠি লেখেন। ওই চিঠিতে বলা হয়, আপনারা ইরানের ভূমি থেকে সেনা প্রত্যাহার শুরু করে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছেন। এখন আমরা তেহরানে আপনাদের কূটনীতি গ্রহণ করতে প্রস্তুত রয়েছি। আশা করছি পারস্পরিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুটি মুসলিম উম্মার মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
এভাবে দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী ইরাক 1990 সালের 21 আগস্টের মধ্যে ইরানের ভূমি থেকে নিজের সব সেনা প্রত্যাহার করে নেয়। এরপর শুরু হয় দুই দেশের কাছে থাকা যুদ্ধ বন্দী বিনিময়। ইরান থেকে ইরাকের সেনা প্রত্যাহারের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হয়। সে সময় ইরাকের দখলদারিত্ব থেকে কুয়েত মুক্ত করার লক্ষ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা। ইরাকি সেনা প্রত্যাহারের খবর সম্পর্কে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেন, ইরাকের পক্ষ থেকে ইরানের সব দাবি মেনে নেওয়া ছিল তার জন্য বিস্ময়ের ব্যাপার।
এদিকে কুয়েত ও সৌদি আরব সহ যেসব আরব দেশ বিগত 8 বছরের যুদ্ধে ইরাককে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছিল সেসব দেশের প্রতিক্রিয়াও ছিল উল্লেখযোগ্য। সৌদি আরবের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আব্দুল আজিজ বলেন, আমার মতে সাম্প্রতিক শান্তি চুক্তিতে ইরান যা কিছু চেয়েছিল তার সবই পেয়ে গেছে। সার্বিকভাবে ইরাক 1975 সালের আলজিয়ার্স চুক্তি মেনে নেওয়ার ফলে সাদ্দাম সরকারের পাশাপাশি 8 বছরের যুদ্ধে যারাই ইরাককে সহযোগিতা করেছে তাদের সবার জন্য ঘটনাটি ছিল একটি শক্ত চপেটাঘাত।
আলজিয়ার্স চুক্তি মেনে নেওয়ার পর সাদ্দাম সরকার ইরানের প্রেসিডেন্টকে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করতে থাকে। 1990 সালের 17 আগস্ট ইরাকের হাতে বন্দী 1000 ইরানি যোদ্ধার প্রথম দলটি মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন। পরদিন একই সংখ্যক ইরানি যুদ্ধবন্দী মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ইরানও আস্তে আস্তে ইরাকি যুদ্ধবন্দীদের মুক্তি দিতে থাকে। ১৯৯০ সালের সেপ্টেম্বর নাগাদ ইরাক ও ইরানের ৪০,০০০ করে অর্থাৎ মোট ৮০,০০০ সৈন্য মুক্তি পেয়ে নিজ নিজ দেশে ফিরে যায়।
ইরাকের কুয়েত দখলের আগ পর্যন্ত জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে জেনেভায় ইরান ও ইরাকের প্রতিনিধিরা পরোক্ষ ও গোপন আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৯৯০ সালের ৯ সেপ্টেম্বর ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজের তেহরান সফর এবং একই বছরের ১৪ নভেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফরের পর দুদেশ প্রকাশ্য আলোচনা শুরু করে। ১৯৯০ সালের অক্টোবর মাসে ইরান ও ইরাকে পরস্পরের দূতাবাসের কার্যক্রম আবার শুরু হয় এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে সম্পর্ক পুনঃস্থাপিত হয়।
সম্পর্ক স্বাভাবিকীকরণের এই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯৯১ সালের ৮ জানুয়ারি ইরাকের ভাইস প্রেসিডেন্ট ইজ্জাত ইব্রাহিম তেহরান সফরে আসেন। ইরাক কুয়েত দখল করার পর বাগদাদের সাবেক মিত্ররা ১৯৮০-এর দশকে সাদ্দামের ইরান আগ্রাসন শুরুকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। এ কারণে সাদ্দাম সরকার ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছে।
শ্রোতা বন্ধুরা শুনলেন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিয়েনা আলোচনায় টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবি মেনে নেন পাশ্চাত্যের প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান। দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানালেন শি জিনপিং। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইন্তেকাল করেছেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। এবং বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইল সিনেমা সন্ত্রাসীদের ষড়যন্ত্রে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির মন্তব্য। শ্রোতা বন্ধুরা আপনার ভালো সুস্থতা গুণে কামনা করে খুদা হাফেজ।